ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। ঢাকা থেকে আমাদের রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
হিউম্যান রাইটস ওয়াচ বার্মার উপরে অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য অ্যাপেক এবং আসিয়ান সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন, শেখ হাসিনার প্রতি কোনো প্রতিহিংসা প্রবণ আচরণ তার পক্ষ থেকে করা হবে না।
থাকছে প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর নিয়ে বিশ্লেষণ।
এটি ট্রাম্পের জন্য একটি বড় কূটনীতির পরীক্ষা। উনি কতটুকু কূটনীতিক রাষ্ট্রপ্রধানের পাশাপাশি, সেটির একটি পরীক্ষা হয়ে যাচ্ছে এই সফরের মধ্যে দিয়ে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোনো দ্বিমত নেই। বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর টিলারসন এই মন্তব্য করলেন। ওই বৈঠকে উত্তর কোরিয়া এবং বাণিজ্য বিষয়ে বিশেষ করে আলোকপাত করা হয়। ট্রাম্পের সঙ্গে সফররত টিলারসন বেইজিংয়ে সংবাদদাতাদের বলেন যে এই দুই নেতা খোলামেলাভাবে মানবাধিকার এবং দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক জলসীমা নিয়ে বিবাদের বিষয় নিয়েও আলোচনা করেন। পিয়ংইয়ং সরকারের বিষয়ে তিনি বলেন যে এই দুদিনের আলোচনায় চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়া দেখতে চায় না। টিলারসন বলেন, আমাদের দুদেশের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে কোনো ফাঁক নেই। আমাদের নিজস্ব কৌশল আছে, সময়ের ব্যাপার রয়েছে এবং কতখানি চাপ দেয়া হবে সে ব্যাপারেও আমাদের মতামত আছে, আর এসব নিয়েই আমরা মতবিনিময় করি। এর আগে ট্রাম্প বলেন যে বিশ্ব এবং ওই অঞ্চলের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে একত্রে কাজ করতে হবে। এ নিয়ে বিস্তারিত একটি সাক্ষাৎকার এবং বিশ্লেষণমূলক সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, নেটো প্রতিরক্ষামন্ত্রীরা রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি মান্য করার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি বিবেচনা করে দেখছেন। যুক্তরাষ্ট্র বলছে যে মধ্যবর্তী পরমাণু শক্তি বিষয়ক চুক্তি লঙ্ঘন করে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ওই চুক্তিতে ভূমিতে কেন্দ্রীভূত ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিষেধ করা হয়েছে। 1987 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গোরবাচভের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আজ বেলজিয়ামে নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ম্যাটিস সংবাদদাতাদের বলেন যে বহু বছর ধরেই এ ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে রাশিয়া ওই INF চুক্তি লঙ্ঘন করেছে এবং আমাদের চেষ্টা হবে রাশিয়াকে দিয়ে সেটা মান্য করানো। রাশিয়া অবশ্য বারবার এই দাবি অস্বীকার করে পাল্টা এই চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছে। তারা বলছে যে পোল্যান্ড ও রোমানিয়াতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার দিকে নিক্ষেপ করার জন্য ব্যবহার করা যেতে পারে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরণে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং তার দুজন অধস্তন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রবিরোধী পাকিস্তানি তালিবান বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজকের এই প্রাণঘাতী আক্রমণের দায় স্বীকার করেছে। পুলিশ বলছে যে আহত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হামিদ শাকিল কাজের শেষে বাড়ি যাচ্ছিলেন যখন শহরের ব্যস্ত রাস্তায় একজন আত্মঘাতী বোমাবাজ তার গাড়িতে আঘাত হানে। ওই বিস্ফোরণে কমপক্ষে 9 জন আহত হয়েছে, যাদের মধ্যে পথচারীও রয়েছে এবং চিকিৎসকদের মতে কারো কারো আঘাত জীবনের জন্য হুমকিস্বরূপ। একজন পদস্থ পুলিশ কর্মকর্তা নাসিবুল্লাহ সংবাদদাতাদের বলেন, এই নিহত কর্মকর্তাটি বালুচিস্তানের জঙ্গিদের এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যদের আটক করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক খাকার এই আক্রমণের প্রতি নিন্দে জানিয়ে বলেছেন, এতে প্রমাণিত হয় যে বালুচিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কিরকম ত্যাগ স্বীকার করছে। আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সীমান্তবর্তী পাকিস্তানের এই সর্ববৃহৎ প্রদেশটি ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের কবলে রয়েছে। ওদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি প্রধান সড়ক চৌমোহনীতে কয়েক হাজার ইসলামপন্থী লোক প্রতিরোধ সৃষ্টি করলে লক্ষ লক্ষ লোকের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তারা সেদেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রমেরও বিরোধিতা করছে। তেহরিক এ লাব্বাকে ইয়া রসুল্লাহ দলটি মঙ্গলবার লাহোরে তাদের এই সমাবেশ শুরু করে এবং বুধবার রাতে বিখ্যাত ফয়জাবাদ চৌমোহনীতে এসে পৌঁছে। এইসব উত্তেজিত বিক্ষোভকারীরা দাবি করছে যে কেন্দ্রীয় সরকার যে আইনমন্ত্রী জাহিদ হামিদকে অপসারণ করেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ধর্মীয় সংখ্যালঘু আহমেদিয়া গোষ্ঠীকে সমর্থন করে পাকিস্তানের সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের রাখাইন রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধে ওই দেশটির ওপরে অবরোধ আরোপের জন্য ভিয়েতনামে অনুষ্ঠিত এপেক এবং ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ানে অংশগ্রহণকারী বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধে ওই দেশটির উপরে অবরোধ আরোপের জন্য ভিয়েতনামে অনুষ্ঠিত অ্যাপেক এবং ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ানে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ অত্যাচার নির্যাতন বন্ধ করা, মানবিক সহায়তাকারীদের প্রবেশ করতে না দেওয়ার কারণে মিয়ানমারের উপরে অবরোধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ ছাড়া বিশ্ব নেতৃবৃন্দকে নিজ দেশে ফিরে না যাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপে কোনো প্রস্তাব আনতে না পারায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছে, এখন এশীয় দেশগুলো যেন সমন্বিতভাবে অথবা দ্বিপাক্ষিক পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গাদের নিয়ে আরও রিপোর্ট রয়েছে অনুষ্ঠানে আরও পরের দিকে। ওদিকে খুলনা কলকাতা রেলপথে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা তাদের একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ সম্পর্কে শুনবেন ঢাকা এবং কলকাতা থেকে সংবাদদাতাদের বিস্তারিত রিপোর্ট ও সাক্ষাৎকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন তিনি প্রতিহিংসায় নয় ক্ষমায় বিশ্বাস করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেয়া চতুর্থ দিনের বক্তব্যে বেগম জিয়া বলেন শেখ হাসিনার প্রতি কোনো প্রতিহিংসাপ্রবণ আচরণ তাঁর পক্ষ থেকে করা হবে না। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেয়া চতুর্থ দিনের বক্তব্যে বেগম জিয়া বলেন তিনি এবং তার পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসামূলক এবং বৈরী আচরণ সত্ত্বেও তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন শেখ হাসিনার প্রতি কোনো প্রতিহিংসাপ্রবণ আচরণ তার পক্ষ থেকে করা হবে না। সব প্রভাবের ঊর্ধ্বে থেকে বিবেক শাসিত হয়ে রায় দিতে বিচারকের প্রতি অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়া। তবে শাসক মহলের ইচ্ছে অনুযায়ী কোন একটি মামলার রায় দেয়া হতে পারে আদালতে দেয়া বক্তব্যে বেগম জিয়া এমন আশঙ্কা প্রকাশ করেন। 2008 সালের 3রা জুলাই 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে। বেগম জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমান সহ বিএনপির 6 নেতাকে ওই মামলার আসামি করা হয়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল এই বিষয়টি নিশ্চিত করেছেন যে দুর্নীতির ব্যাপারে ব্যাপক এক তদন্ত প্রক্রিয়ায় তারা 208 জনকে আটক করেছে। অনুমান করা হচ্ছে যে বেশ কয়েক বছরে $10,000 কোটি তহবিল তসরুফ করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদ আল মোজেব বলেন যে আটক 7 জনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে, তবে অবশিষ্ট 201 জন এখনও পুলিশি হেফাজতে রয়েছে। সরকার প্রায় 1700 ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করেছে। সরকারের সমালোচকরা বলছেন যেহেতু 32 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই নবগঠিত দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, সেহেতু এই তদন্তের লক্ষ্য হচ্ছে শীর্ষ সৌদি কর্মকর্তাদের বের করে দেয়া এবং প্রতিদ্বন্দ্বীদের একপাশে কোণঠাসা করে রাখা। সরকার গোপনীয়তা রক্ষার খাতিরে আটক ব্যক্তিদের কারো নামই প্রকাশ করেননি। ভারতের নতুন দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে আর এর জন্য দায়ী পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা। আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
প্রশাসন চলতি সপ্তাহে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শহরের প্রতিটি স্কুলকে। যাবতীয় নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি এলাকায়। যারা এই পথে বেরোচ্ছেন শ্বাসকষ্ট এড়াতে নাকে মুখে তাদের কাপড়ের মুখোশ। সড়কে দৃশ্যমানতার সমস্যায় গাড়িতে গাড়িতে প্রায়শই ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। সমস্যার একটা বড় কারণ প্রতিবেশী পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসল কাটবার পর ফসলের গোড়া পুড়িয়ে মাঠ খালি করবার রেওয়াজ। সেই আগুনের ভয়ঙ্কর দূষণের ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন। আর সেই ধোঁয়ায় উড়ে এসে গ্রাস করছে দিল্লির আকাশ বাতাস। রেলপথে সিগন্যাল দেখা শক্ত বলে ট্রেনের গতি সাংঘাতিক কমে গিয়েছে। সরকার বলছে যান দূষণ কমাতে জোড় আর বিজোড় সংখ্যার গাড়ি সপ্তাহের একই দিনে আর চলতে দেয়া হবে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। উত্তর কোরিয়াকে নিবৃত করা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি সহ নানা বৈশ্বিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র চীনের প্রেসিডেন্টের মধ্যে সফল আলোচনা হয়েছে এই বলেই মন্তব্য করলেন চীনের বেইজিংয়ে গবেষণারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলম। ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন কথা বলেন তার সঙ্গে।
ফরিদুল আলম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে অবস্থান করছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমরা জানি এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি। চীনে উত্তর কোরিয়া প্রসঙ্গে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা চীনের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি কি অর্জন করেন সেটির জন্য অপেক্ষা করছে সকলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের মধ্যে দিয়ে বিশ্ব কি আশা করছে?
আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর শুরু করলেন চীনে। শুধু চীন এশিয়া সফরের বিষয়টি আলোচনা করলেই নয়, আমি মনে করি সারা বিশ্বব্যাপী যদি আমরা চিন্তা করি তাহলে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া এবং চীন দুটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ যে বিষয়টির গুরুত্ব কয়েকটি বিষয় আছে। ট্রাম্পের সফরের আগে যেমনটা ধারণা করা হয়েছিল যে এই এশিয়া সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়া সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে এবং এইখানে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন এই তিনটি রাষ্ট্রকে একই সুতায় নিয়ে এসে ট্রাম্প কিভাবে উত্তর কোরিয়ার যে একটা হুমকি রয়েছে, পারমাণবিক হুমকি, সেই হুমকি থেকে কিভাবে এই রাষ্ট্রগুলোকে একটি রেখায় নিয়ে আসবেন। কিন্তু আমরা যে বিষয়টি খেয়াল করলাম সেটি হলো, হ্যাঁ অবশ্যই উত্তর কোরিয়া বিষয়টি ঘুরে ফিরে ট্রাম্পের সফরে এসেছে। তিনি তার সফর শুরু করলেন জাপান দিয়ে, তারপর দক্ষিণ কোরিয়া হয়ে এখন চীনে অবস্থান করছেন, তারপর তিনি ভিয়েতনাম, ফিলিপিন্স হয়ে তারপর ফিরে যাবেন। এখন এখানে কিন্তু তার সফরের উদ্দেশ্য আসলে একটি নয় দুটি। প্রথমটি হচ্ছে অবশ্যই উত্তর কোরিয়া, দ্বিতীয়টি হচ্ছে মার্কিন বাণিজ্য স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ। যে বিষয়টি দেখছি, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়ার আগেই কিন্তু নানান ধরনের বিশ্লেষণ চলছিল যে তার এই সফর কতটুকু ফলপ্রসূ হতে যাচ্ছে। এবং ট্রাম্প আসলে যে মেজাজের ব্যক্তি হিসেবে পরিচিত সেই দিকটায় চিন্তা করেই কিন্তু নানান ধরনের বিশ্লেষণে বলা হয়েছে এটি ট্রাম্পের জন্য একটি বড় কূটনীতির পরীক্ষা। উনি কতটুকু কূটনীতিক রাষ্ট্রপ্রধানের পাশাপাশি সেটির একটি পরীক্ষা হয়ে যাচ্ছে এই সফরের মধ্যে দিয়ে।
পাশাপাশি ওনার শীর্ষ কূটনীতিকও কিন্তু এখন চীনে অবস্থান করছেন, রেক্স
টিলারসন। তার সাথেই আছেন রেক্স টিলারসনও। তো আমরা দেখলাম জাপান সফর করলেন, জাপান সফর করার পরে ট্রাম্পের মাথায় আমার যেটি ধারণা সবচেয়ে বড় দুশ্চিন্তাটি হচ্ছে যে পাঁচটি দেশ নিয়ে সফর করতে এসছেন, এই পাঁচটি দেশের সাথে কিন্তু আমেরিকার একটি অভিন্ন বিষয় রয়েছে, সেটি হচ্ছে বাণিজ্য ঘাটতি।
না আসলে তো এই পাঁচটি দেশই এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য অঞ্চল বলা যায়,
সমৃদ্ধ বাণিজ্য অঞ্চল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাঁচটি দেশের সাথে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। সুতরাং এখানে একাধারে উত্তর কোরিয়া একটি বড় সমস্যা, সংকটের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাণিজ্য ঘাটতি যে পর্যায়ে রয়েছে বিভিন্ন দেশের সাথে সেগুলোকে কমিয়ে নিয়ে আসবেন। মেক্সিকো আছে ওইদিকে, ল্যাটিন আমেরিকা এদিকে, এশিয়াতে আপনার পাঁচটি দেশের কথা বলা হচ্ছে, এই পাঁচটি দেশে। সুতরাং ট্রাম্প এখন কোন বিষয়টিকে অধিক গুরুত্ব দিবেন এটি নিয়ে আমার যেটি মনে হচ্ছে তার এই সফরে তিনি অনেকটা তালগোল পাকিয়ে ফেলেছেন। এই কারণেই বলছি, জাপানে তিনি কিন্তু যখন সফরে ছিলেন তখন জাপানের প্রধানমন্ত্রীর সাথে তিনি একাধারে জাপান মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং সেখানেও তিনি যে কুসব বিষয়টি জোর দিয়েছেন সেটি হচ্ছে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, যে বাণিজ্য ঘাটতির এখন গত বছরের হিসেবে যেটি দাঁড়াচ্ছে $57 বিলিয়ন, এটি এরকম চলতে পারে না, তিনি মত প্রকাশ করেছেন যে চলতে পারে না, এটিকে কমিয়ে নিয়ে আসতে হবে। আবার পাশাপাশি তিনি জাপানে অবস্থানকালীন সময়ে জাপানের কিছু নাগরিকরা যারা উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন, একটি এক ধরনের সমবেদনা দেওয়ার বিষয়ে। এর মধ্য দিয়ে ধারণা করা যায় যে জাপানের প্রতি এক ধরনের সিম্পেথি প্রকাশের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সাথে বাণিজ্য ঘাটতি কিভাবে কমিয়ে ফেলবে।
না, জাপানের সঙ্গে তো তিনি অলরেডি ওই যে অস্ত্র বাণিজ্য চুক্তি একটি করেছেন, জাপান জাপান সমরাস্ত্র কিনবে যুক্তরাষ্ট্র থেকে, মানে এরকম একটি চুক্তি হয়েছে যার ফলশ্রুতিতে হয়তো দেখা যাবে এই যে বাণিজ্য ঘাটতির যে রেশিওটা এটা
অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার এটাও চাচ্ছে জাপানের যে বর্তমানে যে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ রয়েছে বর্তমান সময়ের চেয়ে বরাদ্দ যেন আরো অন্তত 25% বাড়ানো যায়।
জি,
সেটা স্বার্থ হচ্ছে এরকম যে এই বাজেট বরাদ্দ যদি জাপান সরকার বাড়ে, এবং এই ক্ষেত্রে তিনি এবেকে একটি বড় নেতা হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন জাপানের জন্য একজন যুৎসই নেতা, যোগ্য নেতা তিনি, এবং এর মধ্য দিয়ে এবেকে কিছুটা অ্যাপিস করার চেষ্টা যে এবে যদি একটু চেষ্টা করে প্রতিরক্ষা বাজেট যদি বাড়ানো হয়, সেই প্রতিরক্ষা বাজেট বাড়লে আলটিমেটলি
যুক্তরাষ্ট্রের সেনা ঘাটিও প্রচুর পরিমাণে রয়েছে, জাপানের
প্রচুর পরিমাণে,
পুরো জাপান জুড়েই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সেনা ঘাটি রয়েছে। ওকিনাওয়া তো পুরোটাই যুক্তরাষ্ট্রের,
পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বলা যায় এখানে। তো এই বিষয়টি এখন জাপানকে বোঝানোর চেষ্টা করা যে উত্তর কোরিয়ার যে ক্রমাগত হুমকি রয়েছে, এই ক্রমাগত হুমকি থেকে জাপানকে রক্ষা পেতে হলে জাপানকে অবশ্যই
আরো আধুনিক
অস্ত্রশস্ত্র সজ্জিত হতে হবে এবং তার জন্য তার প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ডেফিসিট আছে সেই ডেফিসিটটা অনেকটা কমিয়ে নিয়ে আসবে।
আচ্ছা, একইভাবে তিনি জাপানিজ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে যেভাবে বলেছেন শক্তিশালী একজন নেতা, এই শি জিনপিং এর প্রসঙ্গেও কিন্তু টিলারসনের বক্তব্য অনুসারে বলেছেন ইউ আর এ স্ট্রং ম্যান, শি জিনপিং সম্পর্কে তিনি কোট করেছেন।
উনি একই কথা শি জিনপিং এর ক্ষেত্রে বলেছেন, শুধু তাই নয় তিনি বলেছেন, তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে শি জিনপিং হচ্ছেন এমন একজন নেতা যিনি জনগণের ভাষা বোঝেন এবং চীনের জন্য তিনি মাও সেতুং এর পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একজন নেতা, এবং শি জিনপিং এর নেতৃত্ব গুণে তিনি প্রশংসা করেছেন, শি নেতৃত্বে চীনের যে অর্থনৈতিক উত্থান তার তিনি প্রশংসা করেছেন, এই সমস্ত কিছুই করেছেন
এবং উত্তর কোরিয়া ইস্যুতে তাকে এইভাবেই উনি কোট করেছেন এইটা বলে যে ইউ আর এ স্ট্রং ম্যান, আই এম শিওর ইউ ক্যান সলভ দিস।
উত্তর কোরিয়ার বিষয়ে তিনি এটাই বলেছেন যে আপনি যদি চান আপনি চাইলে এই সমস্যাটির সমাধান হতে পারে, সেই বিষয়টি তিনি বলেছেন। এবং এটি বলার পাশাপাশি তিনি যে বিষয়টি বলে ফেলেছেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিশ্লেষকরা বলেছেন যে ট্রাম্পের এই বক্তব্যটি হয়তো এরকম ভাবে দেওয়া ঠিক হয়নি, সেটি হচ্ছে ট্রাম্প এখানে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অসম বাণিজ্যিক সম্পর্ক সেটিকে তিনি একটি কড়া ভাষায় বলেছেন যে এইরকম অসম সম্পর্ক চলতে পারে না, মানে একটি এটা এক ধরনের মানে চীনে এসে চীনের ভূমিতে এসে এটা আসলে ঠিক মানে কূটনৈতিক ভাষা প্রয়োগ বলা যায় না, এবং এটিকে একটু সমালোচনাও করা হচ্ছে। এবং তার আগে আমাদের মনে পড়ে যায় তার এই কথা দিয়ে তিনি তার প্রেসিডেন্ট নির্বাচনে যে ক্যাম্পেইন যখন চলছিল তখন কিন্তু চীন সম্পর্কে একটু বাজে মন্তব্য করেছিলেন, তো অন্যরকম ভাবে বলেছেন যে ব্যাপক বাণিজ্য বৈষম্য যেটি আছে এই ব্যাপক বাণিজ্য বৈষম্য চলতে পারে না, যে বাণিজ্য ঘাটতি এখন রয়েছে প্রায় $309 বিলিয়ন গত বছরের হিসেব অনুযায়ী। এখন যেটি হয়েছে একটি বিষয়, ট্রাম্প বা ট্রাম্পের সমর্থক যারা তারা হয়তো বলার চেষ্টা করতে পারেন ট্রাম্পের এই সফরের মধ্য দিয়ে একটি ইমিডিয়েট একটি চুক্তি হয়েছে, অর্থনৈতিক একটি চুক্তি হয়েছে, সেই চুক্তিটি হচ্ছে $250 বিলিয়ন।
আচ্ছা,
এখন এটি বলা হচ্ছে যে এই চুক্তিটি আসলে ট্রাম্প আসছেন চীনে ভিজিট করেছেন সেই জন্যই হয়েছে তা না, আসলে এটি একটি চলমান প্রক্রিয়া, এটি এমনিতেই হতো মার্কিন স্বার্থে এটি হতো, কারণ চীন চাচ্ছে যে উত্তর কোরীয় বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু ঠান্ডা রাখার জন্য, এবং চীনের এখানে একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, দুটো রাষ্ট্রের মধ্যেই পারস্পরিক বাণিজ্যের স্বার্থের বিষয়টি রয়েছে।
আচ্ছা, এই উত্তর কোরিয়া প্রসঙ্গে আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে উত্তর কোরিয়ায় চীনের বাণিজ্য যেন না বাড়ে বা মানে চীনের ব্যবসা বাণিজ্য যেন উত্তর কোরিয়ার সঙ্গে সীমিত করে, রেস্ট্রিক্ট করে, এই অনুরোধ করেছেন খুব জোর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শি জিনপিং এর প্রতি, এই অনুরোধ কতটা রাখবে এবং উত্তর কোরিয়াকে, উত্তর কোরিয়ায় যদি চীনের বাণিজ্য বা চীনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় অনেকের মতে যে উত্তর কোরিয়া খুব বেশি দিন টিকতে পারবে না,
উচিত হবে উত্তর কোরিয়ার মতো একটা খুনি রাষ্ট্রের সাথে কোন ধরনের সম্পর্ক না রাখা, তাদেরকে আর্থিক ভাবে সহায়তা না করা, তাদের সাথে কোন ধরনের সহায়তা না করা, এবং এই বিষয়টিকে উত্তর কোরিয়া যেন তার যে বর্তমান যে অবস্থান আছে এই অবস্থান থেকে যেন তারা ধরে রাখতে না পারে, বা বিশ্বের পারমাণবিক শক্তিধর যে অবস্থানটা সেটির ক্ষেত্রে প্রত্যেকটা রেসপন্সিবল রাষ্ট্রকে দায়িত্ব নিতে বলেছেন। পাশাপাশি চীন যেভাবে রিপ্লাই করেছে ট্রাম্পের এই বক্তব্যকে, সেটি হচ্ছে চীন কিন্তু খুবই কূটনৈতিক ভাষায় জবাব দিয়ে দিয়েছে। সেটি বলেছে যে আমরা শক্তি প্রয়োগ নয়, আমরা চাই ডায়ালগ এবং নেগোসিয়েশনের মাধ্যমে সমস্ত কিছু সমাধান করার জন্য। সুতরাং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি উত্তর কোরিয়ার বিষয়ে চীনের যে অবস্থান ছিল, অতীতে যেটি ছিল, বর্তমানে যেটি রয়েছে এবং ভবিষ্যতে কি সম্পর্ক থাকবে, কি অবস্থান থাকবে, সেটি অনেকটা চীন কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে বারবার যে কথাটি বলেছে ডায়ালগ এন্ড নেগোসিয়েশন,
ওই দক্ষিণ কোরিয়ার মতোই আর কি,
দক্ষিণ কোরিয়ার মতোই।
হ্যাঁ,
অর্থাৎ এই ডায়ালগ এন্ড নেগোসিয়েশনের যে বিষয়টি, এটি তখনই হবে চীন যদি মনে করে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্কটা থ্রেটেন্ড আছে, তাহলে কিন্তু উত্তর কোরিয়াকে উস্কে দিবে। এরকম একটি বিষয়, উত্তর কোরিয়া হচ্ছে চীনের জন্য সবচেয়ে বড় একটি কার্যকর একটি অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বাণিজ্যের আধিপত্য এবং বিশ্বব্যাপী তার বাণিজ্যের আধিপত্য টিকিয়ে রাখতে গেলে এটি একটি সবচেয়ে বড় অস্ত্র। বর্তমানে চীন দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র, তাদের মূল টার্গেট হচ্ছে যে আগামী দিনগুলোতে তারা সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হবার পাশাপাশি শি জিনপিং যেটি ঘোষণা করেছেন 2035 সালের মধ্যে সবচেয়ে সামরিক শক্তিধর রাষ্ট্র চীন নিজেকে পরিণত করতে চায়।
আচ্ছা, চীন বলা হয় চীন এই মুহূর্তে নাকি দ্বিতীয় অবস্থানে সামরিক শক্তির দিক দিয়ে?
হ্যাঁ, বলা হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে, রাশিয়ার চাইতে তাদের সামরিক আধিপত্য অনেক বেশি আছে। কিন্তু শি জিনপিং গত যে কংগ্রেস হল সেখানে স্পষ্ট করে তিনি যেটি বলে দিয়েছেন 2035 সালকে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আমরা অর্থনীতির পাশাপাশি সামরিক দিক দিয়েও সারা বিশ্বকে আমরা ডমিনেট করতে চাই। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে যে উত্তর কোরিয়ার বিষয়টি যদি একদমই চাপা পড়ে যায় তাহলে কিন্তু চীনের জন্য সমস্যা। সুতরাং উত্তর কোরিয়া হচ্ছে এমন একটি জিনিস, সেইটি হচ্ছে চীন তার নিজের স্বার্থে বাণিজ্যের যে বিষয়টি আছে সেটিকে ধরে রাখার জন্যই উত্তর কোরিয়া এটিকে ধরে রাখতে। এবং ট্রাম্পকে আমরা দেখেছি অনেকটা নমনীয় ভাষায় কথা বলতে, ও নমনীয় ভাষায় কথা বলতে 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 আবার কিছুটা সময় তিনি তার নিজের স্বভাব সুলভ ভঙ্গিতেও বলে ফেলেছেন এই ধরনের বাণিজ্য ঘাটতি চলতে পারে না। কিন্তু এই ধরনের বাণিজ্য ঘাটতি চলতে পারে না বলে আবার তিনি নিজেকে সামনে নিয়ে বলেছেন আসলে এটার জন্য তো আসলে চীনের কোনো দোষ নেই, প্রত্যেকটা দেশই চাইবে, প্রত্যেকটা রাষ্ট্রনায়কই চাইবে তাদের অর্থনীতিকে বাড়ানোর জন্য, আসলে দোষটা হচ্ছে আমাদের পূর্বসূরীদের। অর্থাৎ তিনি এই কথা বলে আবার দোষ দিয়ে দিয়েছেন যে তার যে পূর্বসূরী যারা বারাক ওবামা বা বিল ক্লিন্টন বা জর্জ ডাব্লিউ বুশ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ঠিক মতো তারা হ্যান্ডেল করতে পারেনি, সেরকম বলে বিষয়টাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আচ্ছা, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উত্তর কোরিয়া এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বা অন্যান্য বিষয়ক ইস্যু ছাড়াও কয়েকটি বিষয় এনেছেন, যার মধ্যে একটি ছিল হলো চীনে মানবাধিকার ইস্যু। মানবাধিকার নিয়ে আপনি জানেন যে উইঘুর সম্প্রদায়টাই বা অন্যান্য মানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা আছে, এটি একটি বিষয়। তারপরে সাউথ চায়না সি নিয়ে যে মেরিটাইম ডিসপিউট, এইগুলো বিষয় ছোটখাটো আকারে হলেও এসেছে, তো এইগুলো কি কোনো কাজে লাগবে এই আলোচনা?
আমার কাছে মনে হচ্ছে না। এইগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমন কনসার্ন, এই বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি দেশেই যখন মার্কিন সরকার রাষ্ট্রপ্রধান কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফরে যান, সেখানে কতগুলো কমন বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনায় আসে। একই রকম ভাবে চীনের ক্ষেত্রেও আসছে, উত্তর কোরিয়ার বিষয় নিয়ে আসছে, হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়ে আসছে, সাউথ চায়না সি নিয়ে আসছে। কিন্তু আমেরিকার আমি মনে করি না যে এমন কোন চাপ দেওয়ার সামর্থ্য রয়েছে চীনকে, যে সামর্থ্যের কারণে চীন মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাববে কি ভাববে না, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাপিস করতে গিয়ে তাদের কিছু একটা করতে হবে, সেই অবস্থানে কিন্তু আজকের চীন আর নাই। কেন আজকে যদি চীনের অবস্থান ক্ষেত্রে চীন কিন্তু ক্রমান্বয়ে তার অবস্থানকে সুসংহত করছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ক্রমেই তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা পট্টি একটি অবস্থানে চলে যাচ্ছে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে আগামী বিশ্ব ব্যবস্থা কি হবে, আগামী 5 বছর 10 বছর বা 15 বছর পরে বিশ্ব ব্যবস্থা কি হবে, সেটি কিন্তু নিয়ে এখন নানান ধরনের জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আগামী 10-15 বছরের মধ্যে যে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র আর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে না, তারই কিন্তু নানান ধরনের আলামত এখন পাওয়া যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় না অন্যান্য যে ছোটখাটো বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো চীনের জন্য খুব বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো তাগিদ চীনের পক্ষ থেকে রয়েছে।
আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও প্রেসিডেন্টের সফর সঙ্গী তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প রয়েছেন। এই গোটা এশিয়া সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোনো ভূমিকা আপনি কোথাও দেখতে পেয়েছেন কিনা? কোনো বিষয়ে?
আমি সেরকম করে ফার্স্ট লেডির ভূমিকা কোথাও দেখতে পাইনি। যেমনটি আসলে যুক্তরাষ্ট্রের অপরাপর প্রেসিডেন্টরা যখন ভিজিটে গিয়েছিলেন, তখন কিন্তু আমরা সবসময় দেখতাম যে ফার্স্ট লেডি কিন্তু আলাদা করে তার কিছু ভ্রমণ শিডিউল ঠিক করে রাখতেন, তো সেরকম কোনো কিছু দেখা যায়নি। এটা একটা অনেকটাই হচ্ছে অর্নামেন্টাল একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাচ্ছেন, সাথে ফার্স্ট লেডি যেতে হয়, বিষয়টিকে আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আর তাছাড়া মেলানিয়া ট্রাম্প কিন্তু আমরা সেরকম কোনো ক্যারিসমেটিক লেডি হিসেবে আমরা আসলে জানি না, যেমনটা ছিলেন মিশেল ওবামা বা হিলারি ক্লিন্টন, সেরকম কোনো ভূমিকায় আমরা মেলানিয়া ট্রাম্পকে কখনোই অবতীর্ণ হতে দেখিনি। এবং আগামী দিনগুলিতে মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে তার কোনো স্বতন্ত্র ভূমিকায় তার নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো সক্ষমতা বা সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে না।
আচ্ছা, ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা কি হতে পারে আপনার মনে হয়?
অ্যাপেক সম্মেলনের প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা একই রকম হবে, সেটি হচ্ছে যে অ্যাপেক সম্মেলন থেকে তিনি মূলত গত অ্যাপেক সম্মেলনে বারাক ওবামা এসেছিলেন, সেই জাপানে যেটি হয়েছিল সেখানে বারাক ওবামার পক্ষ থেকে যে বিষয়টি ছিল যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এশিয়া দেশগুলির বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, টিপিপির পরিপ্রেক্ষিতে এখানে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপকে কিভাবে শক্তিশালী করা যায়, কিংবা ইন্দো প্যাসিফিক পার্টনারশিপকে যে ট্রিটি আছে সেটাকে কিভাবে আরো জোরদার করা যায়, সন্ত্রাস দমন কিভাবে করা যায়, এই কতগুলো কমন বিষয় আসতে পারে।
মানে বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতি নিয়েই মূল আলোচনা,
মূলত অর্থনীতি নিয়ে মূলত আলোচনা হবে। এবং এখানে যে তার মূলত তার আগে তিনি কয়েকটি দেশ সফর করে গেলেন, চারটি দেশ সফর করলেন, শেষে তিনি ভিয়েতনামে সফর করবেন, এটাকে যোগ দেবেন। এটা মূল বিষয়টি হচ্ছে যে কয়েকটি দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিএ স্বাক্ষরিত হতে পারে কিনা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে কিনা, এই বিষয়গুলো কিভাবে করা যেতে পারে এবং এই অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক একটু গভীরতর করা যায় কিনা, এই বিষয়গুলোকে নিয়ে হয়তো চিন্তা করা হবে।
আচ্ছা, আর শেষ সফর উনি ফিলিপাইন দিয়ে করবেন, সেখানে আসিয়ান একটি সম্মেলন হবে। তো আমি আগেও আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি যে রোহিঙ্গা ইস্যু কোনোভাবে উঠে আসতে পারে কিনা, তো হয়তো সরাসরি আসিয়ানে বা অ্যাপেকে রোহিঙ্গা ইস্যু আসবে না, কিন্তু অনেক মানবাধিকার সংগঠন আমরা জানি ইতিমধ্যে ফিলিপাইন এবং ভিয়েতনামে রোহিঙ্গা ইস্যু নিয়ে সোচ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে শোনা যাচ্ছে। তো সেই কারণে মানে এই অ্যাপেক এবং এশিয়ানে যেসব রাষ্ট্রপ্রধানরা আসবেন তাদের অ্যাটেনশনে আসবে কিনা বিষয়টি এবং আলোচনায় আসতে পারে কিনা কোনো না কোনোভাবে?
আলোচনায় যেটি হতে পারে রোহিঙ্গা বিষয় নিয়ে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি অবস্থান পরিষ্কার করা হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষেত্রে, আপনি জানেন, সেটা হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীকে কোন ধরনের প্রশিক্ষণ, কোন ধরনের অর্থ, কোন ধরনের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর করা হবে না, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, একটি অবস্থান সরকারিভাবে যুক্তরাষ্ট্র নিয়েছে। এখন অ্যাপেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এই বিষয়টিকে যদি বলেন হয়তো বলতেও পারেন, আসতে পারে কোনো ভাবে আসতে পারে এই বিষয়টি। তবে এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে, সরি, অ্যাপেক না, আসিয়ানে, এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে আসিয়ান সম্মেলনের পাশাপাশি, কিন্তু আমি যেটি মনে করি যে আসিয়ান সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন আসিয়ানের 50 বছর পূর্তি উপলক্ষে এবং আসিয়ানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের 40 বছরের একটি সম্পর্ক, সেটি একটি উপলক্ষ। সেই উপলক্ষের পাশাপাশি কিন্তু ট্রাম্পের আরেকটি বড় উপলক্ষ আছে ফিলিপিন্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি গত কয়েক বছর যেমন একটি বাজে সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে ওবামার সময়ে দূতার্থকে ওবামা বেশ ক্রিটিসাইজ করেছিলেন যে দূতার্থের এন্টি ড্রাগ যে মুভমেন্ট রয়েছে সেগুলি সেটাকে নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দুজনের মধ্যে বেশ কথা চালাচালি হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এক পর্যায়ে দূতার্থে হুমকি দিয়েছিলেন যে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক, সমস্ত ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে তারা চীন এবং রাশিয়ামুখী একটি সম্পর্ক থেকে ধাবিত হবে। সুতরাং ট্রাম্প চাচ্ছেন যে দূতার্থের অবস্থানটিকে একটু পরিবর্তন করে দূতার্থকে যেন যুক্তরাষ্ট্রমুখী পুরোপুরি করা যায়, দূতার্থের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটিকে প্রশমন করা। সুতরাং একদিকে আসিয়ান সামিট এবং অন্যদিকে হচ্ছে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে, একটি নতুন করে সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ফিলিপিন্স এবং আমেরিকার মধ্যে যে একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা।
জি, অসংখ্য ধন্যবাদ ফরিদুল আলম, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের মধ্যে সেপ্টেম্বরের দিকে মাত্র জনা পাঁচেক এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছিল। অক্টোবরের মাঝামাঝি কর্তৃপক্ষ হিসেবে এই সংখ্যা ছিল 19 জন। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর এখন বলছে রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত 61 জনকে শনাক্ত করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত রোগীদের নানা বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডক্টর আব্দুস সামাদ। আব্দুস সালাম, এবং এই রিপোর্টটি করছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর বলছে এখন রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত 61 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 32 জন নারী, 19 জন পুরুষ ও 10টি শিশু রয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডক্টর আব্দুস সালাম ভয়েস অফ আমেরিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। যেসব রোহিঙ্গা এইডসে আক্রান্ত তারা অবাধে শরণার্থী ক্যাম্পে বসবাস করছেন, স্বাধীনভাবে ঘোরাফেরা এবং চলাফেরা করছেন। এইডস আক্রান্ত রোগী হিসেবে তাদের জন্য যে কিছু বিধিনিষেধ তাও নেই এদের ক্ষেত্রে। বিভিন্ন সূত্রে জানা গেছে কর্তৃপক্ষীয়ভাবে চিহ্নিতদের বাইরেও আরও অনেক এইডস আক্রান্ত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকে বেসরকারি সংস্থার অধীনে অথবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে বিষয়গুলো এরা গোপন করায় এর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত রোহিঙ্গাদের মধ্যে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কত হতে পারে তার কোনো সামগ্রিক পরীক্ষা নিরীক্ষা বা জরিপ কাজ চালায়নি। জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএন এইডস এর এক হিসেবে বলা হয়েছে মিয়ানমারে 230,000 এইডস আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এছাড়া এই পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে 7,800 মিয়ানমারের নাগরিক ওই দেশে মারা গেছেন। বিশ্বে নতুন আক্রান্ত এইডস রোগীর তালিকার দেশগুলোর মধ্যে মিয়ানমার 35 নম্বরে রয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত রোগীদের বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডক্টর আব্দুস সালাম।
এখন পর্যন্ত রোহিঙ্গা পিপল অর্থাৎ মায়ানমার ন্যাশনাল যারা এসেছেন আর কি, ওদের মধ্যে 61 জন এইচআইভি আক্রান্ত রোগী আমাদের কাছে শনাক্ত হয়েছে। তার মধ্যে 5 জন হয়েছে আমাদের নিউলি ডায়াগনোজ, আর বাকি 56 জন এগুলা মায়ানমারেই ডায়াগনোজ, ওখানে তারা চিকিৎসা চলতেছিল, ওরা এখানে আমাদের কাছে এসে চিকিৎসা সহায়তা নেওয়ার জন্য আমাদের সেন্টারে এসেছে। আমরা ওদেরকে আবার এইচআইভি পরীক্ষা করেছি, করার পরে ওদের মধ্যে এই রোগগুলা পাওয়া গেছে এবং আমরা তাদেরকে চিকিৎসার আওতায় এনেছি, আমরা তাদেরকে চিকিৎসা দিয়েছি। আমাদের কাছ থেকে ওষুধ আমরা 1 মাসের করে ওষুধ দিয়ে দিচ্ছি, কার্ড দিয়ে দিচ্ছি, 1 মাস পরে তারা আবার 1 মাসের ওষুধ পাবে। এইভাবে আমরা চিকিৎসাটা শুরু করেছি তাদের মাধ্যমে। আর ওদের মধ্যে আমরা শুনতেছি আর কি যে এইডসের প্রকোপটা একটু বেশি, তো আমরা এখনো যেহেতু স্ক্রিনিং করতে পারিনি সবগুলাকে, আমরা যদি কিছু স্যাম্পলকে স্ক্রিনিং করতে পারতাম তাহলে তাদের মধ্যে যে প্রকোপ বেশি এটা আমরা বুঝতে পারতাম। মানে ইন্টারন্যাশনালি বোঝা যায় যে সবাই বলছে আর কি যে মায়ানমারের মধ্যে এইডসের প্রকোপটা একটু বেশি।
এইডস আক্রান্ত রোহিঙ্গা রোগীদের কি আলাদা করে রাখা হয়েছে না সবার সাথে ক্যাম্পেই তারা বসবাস করছেন, এমন প্রশ্নের জবাবে ডক্টর আব্দুস সালাম বলেন,
এটা ব্যাপার হচ্ছে কি ওদের আলাদা করার মতো এরকম কিছু আমাদের কাছে এখানে এরকম নাই। আর এইডস রোগীদের আলাদা করে চিকিৎসাও করা হয় না, সাধারণত লাইফ লং, আপনি জানেন লাইফ লং চিকিৎসা দিতে হয় এদের আর কি, যতদিন বেঁচে থাকবে ততদিনই তারা ওষুধ খাবে, তো ওদের ঘরেই চিকিৎসা চলে। আমরা শুধু ওদের লাইফস্টাইলটা একটু পরিবর্তন করে দেই হেলথ এডুকেশনের মাধ্যমে, সেটা হচ্ছে ওদের বলে দেওয়া হয় আর কি যে ওদের সাথে যারা থাকবে খাবে, একসাথে গোসল করবে, একসাথে একই প্লেটে খানা খাবে, একই কাপড় চোপড় করবে, তাদের কিন্তু এইডস হয় না। এইডস হবে হচ্ছে ওর সাথে যখন সেক্সুয়ালি একটে যাবে আর কি, তখন তাদের মধ্যে এইডস হইতে পারে। এই ব্যাপারে ওদেরকে সতর্ক করে দেওয়া হয় আর কি, তাদের সঙ্গী যারা আছে আর কি তাদেরকে বলা হয়।
এই অবস্থা কতটা বিপজ্জনক রোহিঙ্গাদের জন্য এবং বাংলাদেশের জন্য, এমন প্রশ্নের জবাবে কক্সবাজারের সিভিল সার্জন ডক্টর আব্দুস সালাম বলেন,
বাংলাদেশের জন্য আসলে এটা আমি এখনো খুব একটা বিপজ্জনক মনে করতেছি না, কারণ জানেন প্রায় 10 লাখের মতো মায়ানমার ন্যাশনাল আমাদের এই অল্প একটু জায়গায় রিসার্চ করতেছে আর কি, দুইটা উপজেলাতে আর কি। আর 10 লক্ষ লোকের মধ্যে আমরা এখন পর্যন্ত যে 61 জন রুগী পেয়েছি আর কি, এটা আসলে খুব একটা বিপজ্জনক আমার কাছে মনে হচ্ছে না আর কি, আমার কাছে এটা স্বাভাবিকই মনে হচ্ছে আর কি।
তবে বিশেষজ্ঞদের মতে এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে এইডস রোগের বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশও হয়ে উঠতে পারে এক বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ দেশ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
খুলনা কলকাতা রেলপথে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করে প্রতিবেশী দেশগুলোর মধ্যকার বন্ধন আরও জোরদার করার তাগিদ দিলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে নতুন এ সার্ভিসের উদ্বোধন করেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
খুলনা কলকাতা রেলপথে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করে প্রতিবেশী দেশগুলোর মধ্যকার বন্ধন আরও জোরদারের তাগিদ দিলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে নতুন এ সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় ঢাকা কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উভয় প্রান্তে বহির্গমন, কাস্টমস কার্যক্রম এবং ভারতের ঋণ সহায়তায় নবনির্মিত দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতু উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। চার মেগা প্রকল্পের উদ্বোধনী ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়াকে একটি শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ভারত এবং অন্যান্য নিকট প্রতিবেশীকে সহযোগিতা করতে চাই, যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বসবাস করতে পারি এবং জনগণের কল্যাণে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি। দুই দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী বাংলায় বলেন, দুই দেশের জনগণকে অভিনন্দন জানাই, আজ আমাদের মৈত্রীর বন্ধন আরো সুদৃঢ় হলো। উল্লেখ্য, ঢাকা কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে এতদিন ট্রেনই যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো। এখন ঢাকা থেকে ট্রেন ছাড়ার আগে বাংলাদেশের অংশের এবং কলকাতায় ভারতীয় অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে। ভিডিও কনফারেন্সের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেন, দিদি তাড়াতাড়ি আসেন, ইলিশ মাছ খাওয়াবো। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এখন এই খুলনা কলকাতা রেলপথ বন্ধন এক্সপ্রেসের উদ্বোধন বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহেরা কিবরিয়া কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন। এর মধ্য দিয়ে দুদেশের সম্প্রীতি, ঐক্য ও মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হল। ভিডিও কনফারেন্স এবং উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
প্রথমেই বলবো, আজকের এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কলকাতা খুলনার বন্ধন এক্সপ্রেসের যাত্রার সূচনা হলো, তার মূল কারণ অতীত ইতিহাসকে মনে রেখে। ভারতীয় রেল কর্তৃপক্ষ আমাদেরকে, কলকাতার সংবাদ মাধ্যমকে যা জানিয়েছেন, সেই সঙ্গে গোটা দেশের সংবাদ মাধ্যমকে, অতীত ইতিহাস বলতে স্মৃতির স্মরণী বেয়ে এই কাজটা শুরু হলো আজকে 2017 নভেম্বর। কিন্তু এর পরীক্ষামূলক ভাবে এর যাত্রার সূচনা হয়েছিল নয়াদিল্লিতে গত এপ্রিল মাসে। তারও আগে ভারতীয় রেল যা জানিয়েছে সংবাদ মাধ্যমের কাছে, যে দেশভাগের আগে এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল করত, কিন্তু যে কোনো কারণেই হোক এটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 2001 সাল থেকে এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল করে। সেই সময়ও কিছুদিন যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও কোনো এক অজ্ঞাত কারণে, টেকনিক্যাল কারণে, তারা জানিয়েছেন এটা পরিষেবাটা বন্ধ ছিল। শুধুমাত্র অতীত ইতিহাসের কথা মনে রেখে দুদেশের মানুষের যানবাহনের যাতায়াতের সুবিধার জন্য মৈত্রী এক্সপ্রেস চলাচলের পাশাপাশি আরো ভাবে, আরো বেশি করে, যাতে দুদেশের মানুষ খুব সহজভাবে যাতায়াত করতে পারে, সেই জন্য এই ট্রেনের যাত্রার সূচনা আজকে ঘটল। গত এপ্রিল মাসে নয়াদিল্লিতে এর আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সূচনা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মধ্য কলকাতার কলকাতা স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে। ঢাকা থেকে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে এই যাত্রার সূচনায় অংশগ্রহণ করেন। আর বাস্তবিক পক্ষে কলকাতা স্টেশনে হাজির ছিলেন ভারতীয় রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সাংসদও বটে, এবং উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মালা সাহা এবং ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। সরাসরি চলে আসব আজকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কথোপকথন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়েছিল ঠিক সেমনি ভাবেই। আজকের অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান এই বাংলায় আসার জন্য। পাল্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাকে আমন্ত্রণ জানালেন ইলিশ খেতে আসুন বাংলাদেশের মাটিতে। নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধনে আবদ্ধ হলেন আজকের এই শুভ মুহূর্তে। বাংলা ভাষা মেলালো দুই যুযুধান পরিস্থিতিকে। শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায় দুই বাংলা মিলেছিল আগেই। বন্ধন এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাতে এসে মিশলেন নরেন্দ্র মোদীও। শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করতে বাংলা ভাষাকে আধার করে নরেন্দ্র মোদী জানালেন নমস্কার। অন্যদিকে রেল পরিষেবার উদ্বোধনের মধ্যেই একে অপরকে আমন্ত্রণের পালাটুকু কিন্তু সারতে ভুল করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায়। পাল্টা দিদির জন্য ইলিশ আমন্ত্রণ জানিয়ে রাখলেন শেখ হাসিনাও। দিল্লি, কলকাতা, ঢাকা ভিডিও কনফারেন্সের যোগ শুরু হলো খুলনা বন্ধন এক্সপ্রেসের আজকের যাত্রার। সত্যি কথা বলতে বহু প্রতীক্ষিত এই রেল পরিষেবা চালু হওয়ার জন্য দুদেশের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একে অপরকে অভিনন্দন যেমন জানালেন, তেমনি দুই দেশের মধ্যে আরো সুদীর্ঘ সুদৃঢ় বন্ধন গড়ে তোলার আহ্বান জানালেন দুই দেশের রাষ্ট্রনায়করা। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। একই সঙ্গে বাংলাদেশের প্রতি মৈত্রীর বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গোটা বিশ্বে বাংলাদেশ ভারতের বেস্ট ফ্রেন্ড। বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হোক বলে তিনি মন্তব্য করলেন। নিজের স্বল্প বক্তব্য শেষে সভঙ্গিমায় বঙ্গবন্ধু কন্যাকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ পেয়ে খুশি বাংলাদেশের প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রীর বক্তব্য অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের জনগণ দেওয়ালি আর বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বললেন, নরেন্দ্র মোদীজি, সুষমা স্বরাজজি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধন এক্সপ্রেস চালু হওয়াতে ভারত ও বাংলাদেশের যাত্রীরা অনেক সুবিধা পাবে। আশা রাখছি আগামী দিনে সংস্কৃতি পর্যটনেও সুদীর্ঘ মৈত্রী গড়ে তুলবে এই দুই দেশ। কেবল রেলের বন্ধন নয়, জনগণের বন্ধন গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করলেন।
পরমাশিস ঘোষ রায়, ভিডিও কনফারেন্সে আরো কিছু কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু বলবেন কি?
আরো কিছু কার্যক্রম বলতে দুটি রেল সেতুর উদ্বোধনের কথা এদিনকে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সহমত পোষণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এটুকুই যা আলোচনা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
এই ট্রেন পরিষেবার বিষয়ে সাধারণ মানুষের উৎসাহ কেমন দেখছেন?
সাধারণ মানুষের উৎসাহ বলতে ভারতীয় রেল কর্তৃপক্ষ যে জিনিসটা জানিয়েছে, গত এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে যে ট্রেনটা চলেছিল পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা খুলনা ট্রেন চলাচল নিয়ে আবেগ যে কতটা বেশি তা তাই টের পাওয়া গেছিল পরীক্ষামূলক চলাচলের দিনে। ট্রেনটি যখন বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্তে ঢোকে সেই সময় এলাকার অধিকাংশ বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল। বিষয়টা এরকম, ভিড় জমাট বেঁধেছিল পেট্রাপোল স্টেশনে, এমনকি বাড়ির মহিলারাও হাতে শঙ্খ ফুল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি ট্রেনটি যখন কলকাতা স্টেশন পর্যন্ত আসার সময় প্রতিটি স্টেশনেই দেখা গেছে যে প্রত্যেকটা স্টেশনে মানুষ দাঁড়িয়ে রয়েছে যখন এদের সে ঢুকে গেছে। বর্তমানে কলকাতা ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলছে ঠিকই, কিন্তু দুদেশের মানুষ চাহিদা, নতুন রুটে আরেকটা ট্রেন যুক্ত হলে দুদেশের মানুষ আরো বেশি করে উপকৃত হবে। রেলের যে স্ট্যান্ডিং কমিটি আছে, ইনকোয়ারি কমিটি আছে, তারা বলেছিল এটার প্রয়োজন আছে। অতীত ইতিহাসের কথাটা যেমন মনে করে এটা চালু করার দরকার, কিন্তু বাস্তব দিকে বাস্তব বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ট্রেনটা চালু হওয়া দরকার ছিল, সাধারণ মানুষও বলেছেন। এই ট্রেন পরিষেবার বিষয়ে রিয়াকশনটা দিয়েছেন একজন সাধারণ নাগরিক শিবাজী পাল।
অসাধারণ একটি ঘটনা আজ ঘটল, পাশাপাশি দুই দেশ অনেকদিন পর রেলের মাধ্যমে মিলে গেল। যদিও এর আগেও আমাদের মৈত্রী এক্সপ্রেস চলছে অনেকদিন ধরে, কিন্তু এই ঘটনাটা এই বনগা পেট্রাপোল সীমান্তে যে লাইনটা খুলে গেল এটা আরেকটা মাইল ফলক পেরোনো। দুই দেশের সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি হবে এতে, এটাই আমি আশা করব।
পরমাশিস ঘোষ রায়, ঢাকা কলকাতার মধ্যে ট্রেন চলাচল তো রয়েছে, কিন্তু এবারে বন্ধন এক্সপ্রেস শুরু হলো কলকাতা ও খুলনার মধ্যে, এতে যাত্রীরা বিশেষ কি ধরনের সুবিধা ভোগ করবেন?
রেলের তরফ থেকে যেটা বলা হয়েছে বিশেষ সুবিধা বলতে, যে এটা চার ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, এপারের দু ঘন্টা ওপারের দু ঘন্টা, আর ইমিগ্রেশন চেক দুদেশেই হবে। যেহেতু এটা প্রতি বৃহস্পতিবার চলবে আর মৈত্রী এক্সপ্রেস চলছে, সপ্তাহে দুটো করে ট্রেন পাবে মানুষের, এটাই সুবিধা। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরিন মহাপাত্র যেটা আমাদের জানিয়েছেন, বাণিজ্যিকভাবে ট্রেনটি আগামী সপ্তাহ থেকে চলবে, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ছেড়ে খুলনা পৌঁছে ফের একই দিনে কলকাতা ট্রেনটি ফিরে আসবে। বর্তমানে কলকাতা ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চললেও দুদেশের মধ্যে নতুন রুটে এই ট্রেনটা যুক্ত হয় দুদেশের মানুষই উপকৃত হবে বলে রেলের কর্তারা মনে করছেন। যাতায়াতের দূরত্ব বলতে, এই ট্রেনটি চালু হলে 176 কিলোমিটারের এই রুট অতিক্রম করতে পারবে, বাংলাদেশের দিক থেকে দু ঘন্টা, এদিক থেকেও দু ঘন্টা।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আধুনিককালে ফরেন্সিক ডিএনএ, আঙ্গুলি ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট তথ্য ভান্ডার ব্যবহার বহুদূর এগিয়ে গেছে, তবে এই প্রযুক্তি ব্যবহার করা খুব সহজ নয়। যেমন মরুভূমিতে যদি একটি মৃতদেহ পড়ে থাকে এবং কীটপতঙ্গ দ্বারা তা বিচ্ছিন্ন অংশে বিভক্ত হয়ে যায়, তখন তা থেকে তথ্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আরাশ আরাবাসির প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ এবং ফকির সেলিম।
রহস্য উপন্যাসে ফিঙ্গারপ্রিন্ট একটি অসাধারণ বিষয়। সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা দেখেছি কিভাবে গোয়েন্দারা তথ্য উদ্ঘাটন করে, রহস্য উদ্ঘাটন করে।
ছোটবেলায় বাংলাদেশের টেলিভিশনে এক্স ফাইল দেখতাম, রহস্য উদ্ঘাটন করতো এফবিআই এর এজেন্টরা। ফিঙ্গারপ্রিন্টের বহুল ব্যবহার তখন দেখেছি, নানান রকম তদন্তের মাঝখানে ফিঙ্গারপ্রিন্টও একটি একটি মাধ্যম ছিল রহস্য উদ্ঘাটনের। তবে ফিঙ্গারপ্রিন্টের বহুল ব্যবহার এখন হয়েছে বিশেষ করে মেডিকেল সায়েন্সে।
সেটাই, যখন মৃতদেহের খুব সামান্য অংশই অবশিষ্ট থাকে বিভিন্ন দুর্ঘটনায়, তখন এর পরিচয় উদ্ঘাটন করবার জন্য ফরেন্সিক প্যাথোলজিস্টের আর কিছুই করার থাকে না। পিমা কাউন্টির ফরেন্সিক অ্যান্থ্রোপোলজিস্ট ডক্টর ব্রুস অ্যান্ডারসন কি বলছিলেন চলুন একটু শুনে নিই।
জি,
I was missing, or if one of my loved ones was missing in a far off, of the migrant issue, in a far off place, I'd want to think that that government was doing everything they could.
তিনি বলছিলেন, যদি আমি হারিয়ে যেতাম অথবা আমার কোনো প্রিয়জনই অনেক দূরে অভিবাসনজনিত সমস্যার কারণে হারিয়ে যেত, তাহলে ভাবতাম যে সেখানকার সরকার সাধ্যমতো সব কিছুই করছে তার নিকট আত্মীয়কে জানবার জন্য।
হ্যাঁ, ডক্টর অ্যান্ডারসন ফরেন্সিক অ্যান্থ্রোপোলজিস্ট, যার কাজের একটি মূল অংশই হচ্ছে মৃতদেহের পরিচয় উদ্ঘাটন করা, এবং এই মৃতদেহের পরিচয় উদ্ঘাটন করতে যে সমস্ত প্রযুক্তি তিনি ব্যবহার করেন তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অন্যতম।
মৃতদেহের পরিচয় তো মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট, আমি যুক্তরাষ্ট্রে যখন এসেছিলাম 2005 সালে, তখন প্রথমেই এয়ারপোর্টে আমার ঢোকার আগেই, যেহেতু আমি অভিবাসী হয়ে এসেছিলাম, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছিল। 5টি আঙুলের ছাপ দুহাতের রাখা হয়েছিল আমি এবং আমার পরিবারের সকল সদস্যের।
আমার ক্ষেত্রে ঠিক তেমনটি ঘটেছিল, তবে এর কিন্তু বেশ উন্নতি হয়েছে। তখন ঠিক সেই সময়টাতে কিন্তু কালির উপর ছাপ মেরে কাগজের উপর রাখা হতো, এখন কিন্তু তেমনটি নেই।
এখন ডিজিটাল পদ্ধতিতে এটি করা হয় এবং চিকিৎসা বিজ্ঞানে এর ব্যবহার আরও বেড়েছে এবং আরও উন্নত হয়েছে, আরও নানান কাজে ব্যবহার হচ্ছে।
হ্যাঁ, ডক্টর অ্যান্ডারসন তিনি মরুভূমিতে মৃত দেহগুলো দেখছিলেন এবং দেখে তিনি কি বলছিলেন চলুন শুনে নেই।
তিনি মূলত বলছিলেন যে মরুভূমিতে আমরা সাধারণত এই ধরনের অংশ খুঁজে পাই একটি অংশ দেখিয়ে।
হ্যাঁ, তার কারণ হচ্ছে মরুভূমি অথবা কোনো জঙ্গলে যদি কোনো মৃতদেহ পড়ে সেখানে কিন্তু অন্যান্য প্রাণী এসে, বিশেষ করে শকুন অথবা প্রাণীরা এসে এই মৃতদেহগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে।
ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব তেমন একটা থাকে না সেই ক্ষেত্রে।
সেটাই তো, মরুভূমিতে যখন খুব যৎসামান্যই নমুনা অবশিষ্ট থাকে রহস্য উদ্ঘাটনের জন্য, সেখানে FBI এর তথ্য ভাণ্ডার সেই রহস্যের কিনারা পেতে কাজ করে। যখন মরুভূমিতে যৎসামান্য নমুনা অবশিষ্ট থাকে রহস্য উদ্ঘাটনের জন্য, সেখানে FBI এর তথ্য ভাণ্ডার সেই রহস্যের কিনারা পেতে কাজে আসে।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI এর ব্রায়ান জনসন এরকম একটি বিষয়ে কথা বলছিলেন, শোনা যাক।
The standard fingerprint searching system for identity searches all 10 fingers, whereas our system allows us to search...
শনাক্তকরণের জন্য সাধারণত 10টি আঙুলেরই অনুসন্ধান করতে হয়, তবে আমাদের পদ্ধতি আলাদা আলাদা একটি করে আঙুল অনুসন্ধান করে।
দশটি আঙুলের ব্যবহারের কথা আমি প্রথমে বলছিলাম যে এয়ারপোর্টে প্রথম যে দিন এসেছিলাম দশটি আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। এরপরে নিউ ইয়র্ক স্টেটে যখন স্কুলের স্টেট জবের জন্য অ্যাপ্লাই করলাম তখনও দশটি আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। এমনকি ব্যাকগ্রাউন্ড চেকের জন্য যে ইনভেস্টিগেশন যে তদন্তের জন্য বলা হলো ফেডারেল সরকারের চাকরি নেওয়ার ক্ষেত্রে, শুধু আমার নয় আমার মনে হয় সকলের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও ঘটেছে, দশটি আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। এবং ব্রায়ান জনসনের বক্তব্য অনুসারে এই দশটি আঙুলের পরিবর্তে এখন যেহেতু পদ্ধতিটি অনেক আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, যার কারণে
সমন্বিত করা সম্ভব হয়। যেমন মনে করুন যে তিনি যেমনটি বলছিলেন যে শকুনে খাওয়া দেহ শনাক্ত করতে গেলে সেখানে কিন্তু শরীরের বিভিন্ন অংশ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে নতুন অ্যালগোরিদমের মাধ্যমে FBI তথ্য ভাণ্ডার ব্যবহার করে অনেক জটিল আঙুলের ছাপ শনাক্ত করার মাধ্যমে একটি সমন্বিত পদ্ধতির আবিষ্কার করা হয়েছে। এবং সেই সমন্বিত অংশের মাধ্যমেই জেমস ডাউনির মৃত ভাইয়ের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে, যে কিনা হারিয়ে গিয়েছিল 1983 সালে। জেমস ডাউনি বলছিলেন, FBI তাকে জানিয়েছে তার ভাইকে পিটিয়ে মেরে ফেলে মাঠে ছুঁড়ে ফেলে রাখে দুর্বৃত্তরা।
সোনোরার মরুভূমি মেক্সিকো, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা অঞ্চল জুড়ে রয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশকারী অভিবাসীরা এই পথ দিয়ে পাড়ি দেওয়ার সময় অনেকেই প্রাণে বাঁচে না।
হ্যাঁ, কারণ আমরা জানি যে মেক্সিকোর যে সীমান্ত রয়েছে সেখান থেকে কিন্তু অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেই মরুভূমির মধ্য দিয়ে পার হয়ে এই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে, এবং সেখানে পথটা কিন্তু অত্যন্ত বিপদসংকুল এবং দুর্গম, এবং বেশিরভাগ মানুষই কিন্তু পৌঁছতে পারে না। তার আগেই তারা খাদ্যাভাবে হোক, অন্য যে কোনো কারণেই হোক, তারা কিন্তু মারা যায়।
হ্যাঁ, এই এই গল্পটিতে যেরকম উল্লেখ করা হয়েছে প্রাণ হারানো মানুষদের মধ্যে একজন মারা গিয়েছিল 1995 সালে, কিন্তু 2017 সালের আগ পর্যন্ত জানা যায়নি তার আসল পরিচয়। আর তা সম্ভব হয়েছে FBI এর নতুন এই আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্টের পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর থেকে ব্যবহার।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার রুশ দখলিত ক্রাইমিয়ার তাতার নেতা এলমি উমেরোবের 27 সেপ্টেম্বরের বিচার এবং পরবর্তীতে 2 বছরের কারাদণ্ড প্রদানের খবরই গভীরভাবে উদ্বিগ্ন। রাশিয়া কর্তৃক ক্রাইমিয়াকে কুক্ষিগত করার বিরোধিতা করার কারণে মিস্টার ইউমেরোভকে দোষী সাব্যস্ত করা হয়। রুশ দখলদারি বিষয়ে আইনজীবী যতটা দণ্ডের কথা বলেছিলেন তার চাইতেও বেশি কঠোর শাস্তি তাকে দেয়া হয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিউয়ার্ড বলেন, তাঁর প্রতি অতীতীয় অবিচারের প্রমাণ রয়েছে, যেমন 2016 সালে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য তাকে কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়। হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন তার আটকাদেশকে তার অধিকার চর্চার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিচার চলাকালে মিস্টার ইউমেরোভ বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনার অর্থ সবাই যারা ক্রাইমিয়ার কুক্ষিগতকরণের বিরোধিতা করবে তাদের শাস্তি দেয়া। তিনি তার দণ্ডাদেশের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের কাছে আপিল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইউমেরোভের আইনজীবী নিকোলাই পোলোজোভ বলেছেন, তার আশঙ্কা যে রুশ কারাগার কর্তৃপক্ষ পার্কিনসন, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত তার মক্কেলের জন্য উপযুক্ত চিকিৎসা প্রদানে অক্ষম। ইউরোপিয়ান কমিশন মিস্টার ইউমেরোভের দণ্ডাদেশকে মানবাধিকারের চরম এক লঙ্ঘন বলে অভিহিত করে বলেছে যে ক্রাইমিয়ার তাতার জনগোষ্ঠীর বিরুদ্ধে দমননীতির এটি এক দৃষ্টান্ত, যা কিনা ক্রাইমিয়া উপদ্বীপে চরম মানবাধিকার লঙ্ঘনের সুদূর প্রসারী এবং স্পষ্ট এক উদাহরণ। ইউক্রেন সরকার এই রায়কে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে রায়ের নিন্দা জানিয়েছে, যা ইউমেরোভের মানবিক অধিকারকে লঙ্ঘন করেছে। মিস্টার ইউমেরোভ ক্রাইমিয়ার তাতারদের নির্বাচিত প্রতিনিধিত্বকারী সংগঠন মেজলিসের ডেপুটি চেয়ারম্যান, যিনি আগাগোড়াই রাশিয়ার ক্রাইমিয়া কক্ষীগতকরণ এবং ক্রাইমিয়ার তাতারদের উপর দমন অভিযানের কট্টর এক সমালোচক। ইউমেরোভের দণ্ডাদেশের আগে একই ধরনের অভিযোগে 10 সেপ্টেম্বর ক্রাইমিয়ার তাতার মজলিসের উপপ্রধান একতেম চোগোজ এবং সেপ্টেম্বরের 22 তারিখে রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও লিবার্টির উপস্থাপক মাইকোলা সেমেনাকে অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্র সরকার রুশ দখলিত কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মিস্টার ইউমেরোভের মুক্তির এবং তার সাজা প্রত্যাহারের আবেদন জানাচ্ছে। ক্রাইমিয়া ইউক্রেনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলছেন উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোনো দ্বিমত নেই। বেজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর টিলারসন এই মন্তব্য করলেন। ওই বৈঠকে উত্তর কোরিয়া এবং বাণিজ্য বিষয় বিশেষ করে আলোকপাত করা হয়। ট্রাম্পের সঙ্গে সফররত টিলারসন বেজিংয়ে সংবাদদাতাদের বলেন যে এই দুই নেতা খোলামেলাভাবে মানবাধিকার এবং দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক জলসীমা নিয়ে বিবাদের বিষয় নিয়েও আলোচনা করেন। এর আগে ট্রাম্প বলেন যে বিশ্ব এবং ওই অঞ্চলের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে একত্রে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলছেন যে নেটো প্রতিরক্ষামন্ত্রীরা রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি মান্য করার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি বিবেচনা করে দেখছেন। যুক্তরাষ্ট্র বলছে যে মধ্যবর্তী পরমাণু শক্তি বিষয়ক চুক্তি লঙ্ঘন করে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ওই চুক্তিতে ভূমিতে কেন্দ্রীভূত ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিষেধ করা হয়েছে। রাশিয়া অবশ্য বারবার এই দাবি অস্বীকার করে পাল্টা এই চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। চিকিৎসা বিষয়ক পত্রিকা বিএমজি ওপেনের এক সমীক্ষায় দেখা গেছে ভারতে রোগী দেখতে একজন ডাক্তার গড়ে সময় দেন মাত্র 2 মিনিট, আর বাংলাদেশে ডাক্তাররা গড়ে মাত্র 48 সেকেন্ড সময় দেন একজন রোগীকে। আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
আমেরিকা, নরওয়ে কিংবা সুইডেনের মতো উন্নত দেশে প্রতিজন রোগী দেখতে ডাক্তাররা অন্তত 20 মিনিট সময় ব্যয় করেন। তুলনায় ভারত আর চীনে প্রতি রোগী ডাক্তারের মনোযোগ পান 2 মিনিট, পাকিস্তানে 1.5 মিনিট, বাংলাদেশে 48 সেকেন্ড। রোগী আর ডাক্তারের সংখ্যার অনুপাতই এই পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু এর ফলে রোগ নির্ণয়ে অনেক সময় ভুল থেকে যাওয়ার ঝুঁকি থাকে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়। ব্রিটেনের বিএমজে ওপেন পত্রিকায় এই সব তথ্য বেরিয়েছে। আরেক সমস্যা হল এর ফলে রোগী আর ডাক্তারের সম্পর্ক খারাপ হয়ে যায়। রিপোর্টটি বলছে কেবল সরকারি হাসপাতালেই নয়, এই ধরনের সমস্যা বেসরকারি হাসপাতালেও রয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরণে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং তার 2 জন অজস্থন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রবিরোধী পাকিস্তানি তালিবান বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজকের এই প্রাণঘাতী আক্রমণের দায় স্বীকার করেছে। পুলিশ বলছে যে আহত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হামিদ শাকিল কাজের শেষে বাড়ি যাচ্ছিলেন যখন শহরের ব্যস্ত রাস্তায় একজন আত্মঘাতী বোমাবাজ তার গাড়িতে আঘাত হানে। একজন পদস্থ পুলিশ কর্মকর্তা নাসিবুল্লাহ সংবাদদাতাদের বলেন যে এই নিহত কর্মকর্তাটি বালুচিস্তানের জঙ্গিদের এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যদের আটক করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল এই বিষয়টি নিশ্চিত করেছেন যে দুর্নীতির ব্যাপারে ব্যাপক এক তদন্ত প্রক্রিয়ায় তারা 208 জনকে আটক করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন আইডেন উটকো। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.